الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد حي على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن
يستبشرون بنعمة من الله وفضل وأن الله لا يضيع أجر المؤمنين الذين استجابوا لله والرسول من بعد ما أصابهم القرح للذين أحسنوا منهم واتقوا أجر عظيم الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل
এই আয়াতগুলোর অনুবাদ হলো, যারা খোদা তালার পথে নিহত হয়েছে তাদেরকে তুমি মৃত মনে করো না, বরং তারা তো জীবিত। তাদেরকে তাদের প্রভুর সন্নিধানে রিজিক দেয়া হচ্ছে, তারা তাতে বড় আনন্দিত যা আল্লাহ তাদেরকে সেই অনুগ্রহে দান করেছেন, এবং যারা তাদের পেছন হতে আসে এখনো তাদের সাথে মিলিত হয়নি ওই সকল লোকদের সম্বন্ধে তারা আনন্দিত, কারণ তাদের জন্য কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না, তারা আল্লাহর পক্ষ হতে দেয়া নেয়ামত ও অনুগ্রহের কারণে আনন্দিত। বস্তুত আল্লাহ মোমেনদের পুরস্কারকে কখনো বিনষ্ট করেন না। যারা আঘাত পাওয়ার পরও আল্লাহ এবং রসুলের ডাকে সাড়া দিয়েছে, তাদের মধ্য থেকে যারা পুণ্য কাজ করেছে এবং তাকে অবলম্বন করেছে, তাদের জন্য মহা পুরস্কার রয়েছে। অর্থাৎ তারা যাদেরকে লোকে বলেছিল নিশ্চয় তোমাদের বিরুদ্ধে লোকজন সমবেত হয়েছে, অতএব তোমরা সাবধান হয়ে যাও, ভয় করো, কিন্তু এটি তাদের ঈমানকে আরো দৃঢ় করল এবং তারা বলল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি কত উত্তম কার্যনির্বাহক। বিশেষ করে পাকিস্তানে এবং তাদের প্রভাবে অন্যান্য দেশেও মোল্লারা মনে করে আহমদীদের বিরুদ্ধে আইন প্রণয়ন করে তাদেরকে নাগরিক অধিকার থেকে বঞ্চিত করে তাদের জন্য মানবাধিকার সংক্রান্ত সকল আইনকে জলাঞ্জলি দিয়ে তাদেরকে সন্ত্রাসের লক্ষ্যে পরিণত করে অন্যদেরকে আহমদীদের হত্যা করার খোলা ছুটি দিয়ে এরা আত্মপ্রসাদ নেয় যে আমরা আহমদীয়তকে নির্মূল করব, নিশ্চিহ্ন করে ফেলব, কিন্তু এটি তাদের ভ্রান্তি। কেননা আহমদীয়ত খোদার হাতে রোপিত সেই চারা যাকে কোনো মানবীয় প্রচেষ্টা নির্মূল করতে পারবে না, যার বিশাল মহিরুহে পরিণত হওয়ার শুভ সংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন। হযরত মসীহ মওউদের একটি মসীহ মওউদের এলহাম আছে যে বুশরা লাকা আহমদী আনতা মুরাদি ওয়া মাই গরাসতু লাকা কুদরতি বিয়াদি। হে আমার আহমদ, তোমার জন্য শুভ সংবাদ, তুমি আমার উদ্দেশ্য এবং তুমি আমার সাথে আছো। আমি নিজ হাতে, আমি স্বহস্তে তোমার বৃক্ষ রোপণ করেছি। সুতরাং জামাতকে নির্মূল করার এগুলো মানবীয় প্রচেষ্টা যা হচ্ছে এবং হতে থাকবে, কিন্তু এই হীন এবং অপচেষ্টার ফলে জামাতে আহমদিয়াকে কখনো ধ্বংস করা যাবে না। যখন এই এলহাম অবতীর্ণ হয় হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের প্রতি, তখন তার চতুর্পাশ্বে গুটি কতক মানুষই ছিল যারা তার হাতে বয়াতের সম্মান লাভ করেছিলেন। আজ কত মহিমার সাথে আমরা আল্লাহর প্রতিশ্রুতি পূর্ণ হতে দেখছি। আহমদিয়া মুসলিম জামাত পৃথিবীর 200 দেশে বিস্তার লাভ করেছে। নিবেদিত প্রাণ আহমদীদের এমন জামাত প্রতিষ্ঠিত হয়েছে যা দেখে বিস্মিত হতে হয়। সেই প্রারম্ভিক যুগ থেকে বা প্রাথমিক যুগ থেকে আরম্ভ করে আজ পর্যন্ত যত উন্নতি পরিলক্ষিত হচ্ছে, বিরোধী এবং বিভিন্ন সরকারের অপচেষ্টার সত্ত্বেও জামাতের এই উন্নতি, এটি কি মানবীয় প্রচেষ্টার ফসল? এই একটি কথাই আহমদীয়তের সত্যতার জন্য যথেষ্ট হওয়া উচিত। যদি কারো মাঝে বিবেক থাকে এবং বিদ্বেষ ভাবাপন্ন যদি না হয়, তো একটি কথাই আহমদীয়তের সত্যতাকে বোঝার জন্য যথেষ্ট হওয়া উচিত। হযরত মসীহ মওউদ ইসলাম এই কথা বর্ণনা করেছেন যে অনেকে জিজ্ঞেস করে এবং বলে যে আল্লাহ তাআলা আমাদেরকে স্বপ্নে জানিয়েছেন বা আমাদের প্রতি এলহাম হয়েছে যে মির্জা সাহেব মিথ্যা বা মিথ্যাবাদী, আর বরং ভিন্ন ধর্মের অনুসারে ধরো মসীহ মওউদ দৃষ্টান্ত দিয়েছেন যে তারাও বলে যে আমাদেরকে আল্লাহ তাআলা জানিয়েছেন যে তাদের ধর্ম সত্য আর ইসলাম নাউজুবিল্লাহ মিথ্যা। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন যে অগণিত এমন মানুষ আছে যারা বয়াত করেছে আর তারা একথার সাক্ষী কি আল্লাহ তাআলা আমাদেরকে পথ দেখিয়েছেন এবং বলেছেন যে এই ব্যক্তি যে মসীহ মওউদ হওয়ার দাবি করেছেন তা সত্য। হুজুর বলছেন যে আজও শত শত বয়াত হচ্ছে স্বপ্নের মাধ্যমে পথের দিশা পেয়ে, আর এই যুগে আমরা অনেকেই সাক্ষী, অনেক ঘটনা আমার সামনে আছে, বরং এখন আমাদের সামনে এমন কিছু লোক বসে আছে যাদের খোদা তাআলা স্বয়ং পদ দেখিয়েছেন। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম ব্যাখ্যা করে বলেছেন যে খোদা এমন হতে পারেন না যে কাউকে কিছু বলবেন, অন্য কাউকে ভিন্ন কিছু বলবেন বা বিপরীত কিছু বলবেন, বিভিন্ন মানুষকে ভিন্ন ভিন্ন ভাবে পদ দেখাবেন। তার একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড বা মাপকাঠি আছে আচরণের, যদি কেউ সে মাপকাঠিতে তাকে দেখতে চায় দেখতে পারে, আর এটি একমাত্র মাপকাঠি। তিনি মসীহ মওউদ ইসলাম বলছেন যে সেই মাপকাঠি কি আমি বলছি, এটি দেখো যে খোদার ব্যবহারিক সাক্ষ্য কি বলছে। স্বপ্ন তো এও দেখলো সেও দেখলো, এটি দেখো যে আল্লাহর ব্যবহার কেমন। যদি এই মাপকাঠিতে দেখো তাহলে বুঝবে যে জামাতের উন্নতি বলছে যে খোদার প্র্যাকটিক্যাল সাক্ষ্য, ব্যবহারিক সাক্ষ্য জামাতে আহমদিয়ার পক্ষে। আজকে খেলাফতের হাতে, খেলাফতের ছায়াতলে জামাতে আহমদিয়ার সমবেত হওয়া, এটি খোদার অনেক বড় ব্যবহারিক সাক্ষ্য। নিঃস্বার্থভাবে নিজের প্রাণ সম্পদ এবং সময় উৎসর্গ করা, যা ও আহমদের অস্বীকার করে, এসব কিছু কি খোদার ব্যবহারিক সাক্ষ্য নয়? যে খোদা হৃদয়কে দৃঢ় করেছেন, এক জায়গায় একত্রিত করেছেন। পৃথিবীবাসীদের অত্যাচার এবং নিষ্পেষণ সহ্য করে চলেছেন তারা, তাই জামাতের শক্তি লাভ করা, জামাতের বিস্তার লাভ এবং উন্নতি বিরোধীদের অপচেষ্টায় কখনো ব্যাহত হতে পারে না। আহমদীয়তের খাতিরে কালেমা তৈয়বার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের প্রতি ভালোবাসার কারণে আল্লাহ এবং শুধু আল্লাহর দাসত্বের জন্য প্রতিটি যান যা উৎসর্গ করা হচ্ছে তা এই ঘোষণা করছে যে তোমাদের ষড়যন্ত্র, তোমাদের অপচেষ্টা, তোমাদের নির্যাতন জামাতে আহমদিয়ার অগ্রযাত্রাকে কখনো ব্যাহত করতে পারবে না। জামাতে আহমদিয়ার ইতিহাসে হযরত মৌলভী আব্দুর রহমান খান শহীদ এবং হযরত সাহেবজাদা আব্দুল লতিফ শহীদের শাহাদতের মাধ্যমে জীবন উৎসর্গের ধারা বা শাহাদতের ধারা সূচিত হয়েছে। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম হযরত সাহেবজাদা সাহেবের শাহাদতের কথা উল্লেখ করতে গিয়ে বলেন যে শহীদ মরহুম মৃত্যুবরণ করে আমার জামাতের জন্য একটি আদর্শ রেখে গেছেন, সত্যিকার অর্থে আমার জামাতের একটা উত্তম আদর্শের প্রয়োজন ছিল। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম তার কথা বলতে গিয়ে আবার বলেন যে আমি খোদার প্রতি সহস্র সহস্র কৃতজ্ঞতা জানাই যে জামাতের সদস্যদের মাঝে এমনও আছে যারা প্রকৃত অর্থে ঈমান এনেছেন এবং আন্তরিকভাবে এই জামাত গ্রহণ করেছেন এবং এই পথে সকল প্রকারের দুঃখ সহ্য করার জন্য প্রস্তুত। কিন্তু যেই দৃষ্টান্ত, উত্তম দৃষ্টান্ত এই বীর পুরুষ অর্থাৎ সাহেবজাদা সাহেব স্থাপন করেছেন, এখনো এমন বীরত্ব এখনো প্রচ্ছন্ন রয়েছে। আল্লাহ তাআলা সবাইকে সেই ঈমান দিন, সেই অবিচলতা দান করুন যার দৃষ্টান্ত এই শহীদ মরহুম স্থাপন করে গেছেন। আল্লাহ তাআলা হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের এই দোয়া যা এই বাক্যে রয়েছে তা গ্রহণ করেছেন, আর সেই অগণিত আহমদীকে সেই দৃঢ়চিত্ততা দান করেছেন যার ফলে তারা সময়ে জীবনের নজরানা পেশ করেছেন, জীবন উৎসর্গ করেছেন, প্রথম শহীদদের কোরবানের ধারাবাহিকতাকে সবচেয়ে দৃঢ়ভাবে ধরে রেখেছেন পাকিস্তানের আহমদিরা এবং শত শত আহমদি সেই ত্যাগ স্বীকার করেছেন। প্রত্যেক শহীদের মাঝে ইমানই দৃঢ়তা এবং অবিচলতা পরিলক্ষিত হয়। আহমদিয়াতের প্রত্যেক শহীদের একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে যার প্রেরণায় তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন, যাদের মাঝে ইন্দোনেশিয়ার শহীদরাও রয়েছে, ভারতের শহীদরাও রয়েছে আর পৃথিবীর অন্যান্য দেশের শহীদরাও এতে অন্তর্ভুক্ত। কিন্তু অনেকের কোরবানি অত্যন্ত স্পষ্টভাবে পৃথিবীর সামনে প্রতিভাত হয়। ১৯৭৪ জামাতে আহমদিয়ার বিরুদ্ধে যেই দাঙ্গা হাঙ্গামা হয়েছে তার ফলে ৩০-৩৫ জন আহমদি শাহাদত বরণ করেছেন, কিন্তু অনেকেই এমন অবস্থায় শহীদ হয়েছেন যে তাদেরকে নির্যাতন করে শহীদ করা হয়েছে, পিতা এবং সন্তানকে হত্যা করা হয়েছে, পিতার সামনে ছেলেকে নির্যাতন করা হতো আর ছেলের সামনে পিতাকে নির্যাতন করা হতো এই বলে যে আহমদীয়ত ছাড়ছ কিনা বা ছাড়বা কিনা। আর এগুলো সাধারণ বা মানুষ বা জনসাধারণ করছিল না, বরং সেখানকার পুলিশ যারা দাঁড়িয়ে তামাশা দেখত তারা, তাদের চোখের সামনে এমনটি হয়েছে বা তারা করেছে। ইন্দোনেশিয়ায় প্রকাশ্যে পুলিশের তত্ত্বাবধানে সন্ত্রাসের লক্ষ্যে পরিণত করা হয়েছে আহমদিকে। পুলিশ এবং রাষ্ট্রীয় কর্মকর্তাদের চোখের সামনে নির্যাতন করে আহমদীদেরকে হত্যা করা হয়েছে। কিন্তু ইমানের হেফাজতকারী এবং মূর্তিমান দৃঢ়চিত্ততা এবং অবিচলতার প্রতীক আহমদীরা শরীরের প্রতিটি স্থানে আঘাত বরণ করেছে, কিন্তু ইমানকে নষ্ট হতে দেননি। তা পাকিস্তানের আইন হোক বা ইন্দোনেশিয়ার বা পৃথিবীর অন্য যে কোনো দেশের আইন হোক না কেন, আহমদীদের জীবন বা প্রাণ হরণ করতে পারে, কিন্তু তাদের ওয়ফা, তাদের বিশ্বস্ততাকে তারা কখনো নষ্ট করতে পারে না। শুনেছি মালয়েশিয়াতেও এই আইন পাশ হচ্ছে বা এই সারিভুক্ত হচ্ছে মালয়েশিয়া, বরং এই আইন তারা পাশ করেছে, এই সারিভুক্ত হয়েছে বাধ্যত। তারাও পরীক্ষা করে দেখুক, কিন্তু স্মরণ রাখবেন খোদা তালার পবিত্র তকদির যখন স্বীয় মহিমায় আত্মপ্রকাশ করবে তখন হিসাব চুকানো কঠিন হয়ে যাবে, তখন কোন মোল্লা কোন আইন এদেরকে রক্ষা করার জন্য এগিয়ে আসবে না, বরং এই নামধারী এবং নাম সর্বস্ব আলেম যারা রহমতুল্লিল আলামিনের নামকে দুর্নাম করার হীন চেষ্টা করছে, অপরাধীদের সারিতে তাদেরকে সর্বপ্রথম দাঁড় করানো হবে। আর আহমদীদের ইমান, ধৈর্য এবং দৃঢ়চিত্ততার অবিচলতা একটা নতুন মহিমায় জগমগ করবে ইনশাআল্লাহ। তাই আহমদীরা এই বিষয়ে চিন্তিত নয়, তারা নিশ্চিত যে পরিণতিতে বিজয় তাদেরই অদৃষ্ট। পৃথিবীর বিভিন্ন জাতিকে ত্যাগ স্বীকার করতেই হয় এবং আহমদীরাও সেই ত্যাগ স্বীকার করছেন, কিন্তু এই ত্যাগের এবং এই কুরবানের উদ্দেশ্য হল খোদা তালার সন্তুষ্টি অর্জন। তাই আহমদীরা যেই ত্যাগ স্বীকার করছে, যেই কুরবানি করছে, দিয়ে আসছে আর এখনো দিচ্ছে আর ভবিষ্যতেও দিতে থাকবে, এটি উদ্দেশ্যবিহীন বা সামান্য কোনো কোরবানি নয়। আমি যেভাবে বলেছি, পাকিস্তানে সবচেয়ে বেশি জুলম এবং বর্বরতার কাহিনী রচিত হচ্ছে, সরকারের নীতি নির্ধারকরা যাই বলুক, রাষ্ট্রীয় বা সরকারি কর্মচারীরা বা এই চাকরিজীবীদের ছত্রছায়ায় আজও সন্ত্রাস চলছে আহমদীদের বিরুদ্ধে। এই সমস্ত কর্মচারীদের সন্ত্রাস আজও আহমদীদের জুলম এবং অত্যাচার আর বর্বরতার লক্ষ্যে পরিণত করছে। কয়েকদিন পূর্বে পুলিশ বাহিনী, যাদের মাঝে ওসি এবং তার সহকারী অন্তর্ভুক্ত, আর প্রাপ্ত সংবাদ অনুসারে আরও এক বড় কর্মী কর্মচারী এর অন্তর্ভুক্ত আছে, তারা আমাদের অত্যন্ত নিবেদিত প্রাণ এবং মোখলেস আহমদীকে এক মাস থানায় রেখেছে কোনো কেস রেজিস্টার না করে। এরপর অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে 8-10 দিন পর্যন্ত ভয়াবহ দৈহিক নির্যাতন চালিয়েছে, যার ফলশ্রুতিতে এই ফেদাই এবং নিবেদিত প্রাণ আহমদী, যার নাম হল আব্দুল কুদ্দুস, দৃঢ়তার সাথে ধৈর্যের সাথে এই জুলম এবং অত্যাচার আর টর্চার সহ্য করে আল্লাহ তাআলার কাছে ফিরে গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি এই শাহাদাতের সম্মান নিঃসন্দেহে লাভ করেছেন। এই ঘটনার বিস্তারিত বিবরণ হল, রাবোয়ার নুসরতাবাদ পাড়ার এক ব্যক্তি আহমদ ইউসুফ স্ট্যাম্প বিক্রিকারী, আদালতের বাহিরে সে স্ট্যাম্প বিক্রি করত। 4-5 অক্টোবর দিবাগত রাতে কেউ তাকে হত্যা করে। পুলিশ নিহত ব্যক্তির ইশারায়, নিহত ব্যক্তির পুত্রের ইশারায় বা ইঙ্গিতে জামাতের বিভিন্ন সদস্যকে বিভিন্ন সময়ে সন্দেহের ভিত্তিতে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে, আর পরবর্তীতে যাদেরকে গ্রেফতার করা হয়েছিল নির্দোষ পেয়ে ছেড়ে দেওয়া হয়। এই যে বাদী ছিল, নিহত ব্যক্তির ছেলের পক্ষ থেকে মাস্টার আব্দুল কুদ্দুস শহীদের নামও নেওয়া হয়, যাকে পুলিশ থানায় ডাকে। তিনি নুসরতাবাদ পাড়ার জামাতের প্রেসিডেন্ট ছিলেন। এরপর বাদী মাস্টার আব্দুল কুদ্দুস সাহেব, যিনি পাড়ার প্রেসিডেন্টও ছিলেন, এই কেসে তাকে জড়িয়ে দেওয়া হয় কোনো কারণ ছাড়াই। আর ডিপিওর কাছে লিখিত আবেদনপত্র পেশ করে পুলিশ 10 ফেব্রুয়ারি মাগরেবের নামাজের সময় মসজিদে এসে মাস্টার সাহেবকে গ্রেফতার করে, অথচ ধরে তাকে নিয়ে যায়, কিন্তু রীতিমতো গ্রেফতারি পরোয়ানা কোনো দেখানো হয়নি। যোগাযোগ করার পর পুলিশের কর্মকর্তারা এটি বলেছে যে ইনি নির্দোষ, আমরা জানি। তা পুলিশের বড় কর্মকর্তা সকলেই একথাই বলেছে যে সত্তর ক্লিয়ার হয়ে যাবে, কিছু বাধ্যবাধকতা আছে, এই জন্য তাকে আমরা ধরে রেখেছি। 17ই মার্চ মাস্টার আব্দুল কুদ্দুস সাহেবকে পুলিশ রাবোয়া থেকে কোনো অজ্ঞাত স্থানে স্থানান্তর করে মাস্টার সাহেবও জানতে পারেননি যে কোথায় নিয়ে যাওয়া হয়েছে বা কোথায় রাখা হয়েছে। তাকে উদ্ধার করার প্রায় 10 দিন পর 26ই মার্চ পুলিশ তাকে থানায় ফেরত আনে আর মাস্টার সাহেবের এক বন্ধুকে ফোন করে বলে যে সে আপনার বন্ধুকে নিয়ে যান। তখন সে বন্ধু সেখানে যান, মাস্টার সাহেব তাকে বলেন যে আমাকে নিয়ে যান। পুলিশ সে বন্ধুর কাছ থেকে একটা সাদা কাগজে দস্তখত নেয় যে আমি তাকে ফেরত নিচ্ছি, আর মাস্টার সাহেবকে তার হাতে তুলে দেয়। মাস্টার আব্দুল কুদ্দুস সাহেবের অবস্থা ভালো ছিল না তখন, সেই বন্ধু তাৎক্ষণিকভাবে তাকে সেখান থেকে হাসপাতাল নিয়ে যান। জানা গেছে যে পুলিশ তাকে উদ্ধার করার পর প্রথম 2-3 দিন চরম নির্যাতন করে তার উপর, যার ফলে তার অবস্থা চরমভাবে অধপতিত হয়, পায়খানার সাথে রক্ত বের হয়, রক্ত বমি হয়, তার কিডনি বা গুর্দাও এতে মারাত্মকভাবে প্রভাবিত হয়। মাস্টার সাহেব সাক্ষাতের সময় বলেন যে 17ই মার্চ তার হোশ ছিল, কিন্তু অভ্যন্তরীণভাবে অনেক আঘাত তিনি পেয়েছিলেন। রাবোয়া থেকে কিছু পুলিশের কর্মকর্তা 5-6 ঘন্টার দূরত্বে নিয়ে যায় ড্রাইভ করে, সেখানে সময় বেশি লাগে স্বল্প দূরত্ব অতিক্রম করতে। যাই হোক, অজ্ঞাত স্থানে নিয়ে যায়, যা বিরান কোন স্থান ছিল, চরম জুলম এবং অত্যাচার করে। পুলিশের কর্মকর্তা মারতে মারতে তাকে বলতে থাকে যে কোনো পদাধিকারীর নাম বলো, বলো যে এই হত্যাকাণ্ডে জড়িত ছিল, তুমিও ওদাদার, তোমাকেও ছেড়ে দেব, নাম বলো। আর একটা কাগজে দস্তখত নেওয়ার তারা চেষ্টা করে। ওদাদারদের ভিতর কোনো কোনো নাজের সাহেবের নামও এবং অন্যান্য কর্মকর্তার নামও ছিল, কিন্তু মাস্টার সাহেব দস্তখত করেননি। মারার সময় বা নির্যাতনের সময় পুলিশ বলছিল যে প্রথমবার জামাতের কোনো কর্মকর্তা হাতে এসেছে, আগে তো এরা হাত থেকে বেরিয়ে যেত, এই কথা বলে তারা নির্যাতন চালাত। আর এই নির্যাতনের সময় এই সমস্ত কর্মচারীরা মসিহে মদ এবং জামাতের খলিফাদের নাম নিয়ে জামাতের বিরুদ্ধে অনেক নোংরা ভাষা ব্যবহার করত। এর ফলশ্রুতিতে দৈহিক নির্যাতনের ফলে মাস্টার সাহেবের অবস্থা ক্রমশ অধপতিত হয়, রক্ত বমি করেন তিনি, রক্ত বমন হয়। এরপর পুলিশ দৈহিক নির্যাতন বন্ধ করে, ওষুধ ইত্যাদি দেয়। অবস্থা ভালো হওয়ার কিছুটা ভালো হওয়ার পর রাবোয়ার থানায় নিয়ে আসে এবং তার বন্ধুর হাতে তুলে দেয়। সেখান থেকে আব্দুল কুদ্দুস সাহেবকে হাসপাতালের ICU ভর্তি করা হয় এবং অনবরত রক্ত দেয়া হয়। শাহাদাতের একদিন পূর্বে March 29 অর্থাৎ ভর্তি হওয়ার 2-1 দিন পর রক্ত বমি বন্ধ হয়ে যায়, কিন্তু এরপর আবার শুরু হয়, অবস্থা অধপতিত হয়, তার ফুসফুস প্রভাবিত হয়। এর ফলে 30ই মার্চ অর্থাৎ গত জুমায় তার চেতনা হারিয়ে যায়, তিনি সেই অবস্থায় ইন্তেকাল করেন। না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাকে তাহের হার্ট ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। ডায়ালিসিসের প্রোগ্রাম ছিল, প্রস্তুতি চলছিল, কিন্তু পুলিশের নির্যাতনে অভ্যন্তরীণভাবে যে আঘাত পেয়েছিলেন তা তিনি কাটিয়ে উঠতে পারেননি এবং শাহাদাতের পদমর্যাদা লাভ করেন তিনি। এর বিস্তারিত বিবরণ তার স্ত্রীর ভাই লিখেছেন। তার স্ত্রীর ভাইকে তিনি হাসপাতালে জানিয়েছেন। 17 মাস পর আবুয়ার কাছে জিনিয়র ছেড়ে ঝঙ্গাগলোত্রা নামক স্থানে তাকে নিয়ে যায়। সেখানে ভয়াবহ দৈহিক নির্যাতন চালানো হয় তার উপর। তার স্ত্রীর ভাই লেখেন যে মাস্টার আব্দুল কুদ্দুস সাহেব তাকে জানিয়েছেন, ইনি প্রথমে একথা লিখছেন যে আমি সব কথা দৃঢ় প্রত্যয়ের সাথে বলছি, মাস্টার সাহেব আমাকে জানিয়েছেন। আমজাদ বাজওয়া সাহেবের সাথে তিনি থানা থেকে বেরিয়ে আসেন এবং পথে তিনি তাকে হাসপাতাল নিয়ে যান। হাসপাতাল গিয়ে তিনি আমজাদ সাহেবকে বলেন, আমার উপর অনেক দৈহিক নির্যাতন চালানো হয়েছে, এত জুলম নির্যাতন করা হয়েছে যা ছিল অত্যন্ত ভয়াবহ। তিনি এটিও বলেছেন যে ওসি এবং অনুসন্ধানী কর্মকর্তা আমার উপর জুলম এবং নির্যাতন করেছেন। চেনিউর থেকে পিন্ডিভাটিয়া রোডে নিয়ে যায় তাকে। নদী হয়েই কোন রাস্তা ছিল, অর্থাৎ নদী শুকিয়ে গিয়েছিল, সেই পথে জঙ্গলগুলোত্রা নামক স্থানে তাকে নিয়ে যায়। সেখানে গিয়ে পুলিশের চেকপোস্টের হাজতে আমাকে বন্ধ করে দেওয়া হয়। সেখান থেকে কিছুক্ষণ পর তারা বের করে, বাইরে এসে দেখলাম যে বৃত্তাকারে চেয়ার বিছানো আছে, তাতে রাবোয়ার ওসি তদন্ত কর্মকর্তা এবং ডিএসপিও সেখানে উপস্থিত ছিল। চেয়ারে তারা বসেছিল সবাই, তাদের হাতে ছিল একটি কাগজ, বলে যে এটি তোমার বিবৃতি, এতে দস্তখত করো। তো আমি যেভাবে বলেছি এতে কেন্দ্রীয় আঞ্জুমান এবং সদর মমির বিরুদ্ধে বিবৃতি ছিল। মাস্টার সাহেব বলেন যে এটি মিথ্যা কথা, আমি কেন তাতে দস্তখত করব। তাতে লেখা ছিল যে নিহত হয়েছে এই হত্যার সাথে এই ব্যক্তি জড়িত, আর তাতে আমার তার দস্তখত চেয়েছে, বলে যে যদি দস্তখত করো তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব। ইনি বলেন যে আমি দস্তখত করতে অস্বীকার করলাম। আমি বললাম যে এটি আমার বিবৃতি নয় আর এটি ঘটেও নি, তাই মিথ্যা বিবৃতি আমি দিতে পারি না। এরপর তারা আমাকে হুমকি ধমকি দেয় যে দস্তখত করলে রক্ষা পাবে, নতুবা এই কথা তোমার মুখ থেকে বের করবই। তিনি বলেন, দুইবার অস্বীকারের পর আমার পাশে দাঁড়ানো দুই বিশালকায় ব্যক্তি আমাকে ভূপাতিত করে এবং মারা আরম্ভ করে। এরপর অনবরত আমার উপর সহিংস আচরণ চলতে থাকে আর বিভিন্নভাবে জুলম এবং অত্যাচার চলতে থাকে। কিছু শব্দ এখানে লিখেছেন তিনি, রশি লাগানো বা মই মারানো, রড দিয়ে মারা, রোলার বা যাতাতে পিষ্ট করা, যাতাতে পিষ্ট করার বা রোলার, রোলারের অর্থ হল লাকড়ির একটা রোলার হয় যাতার মতো, অনেক ভারী রোলার হয়ে থাকে যা শরীরের উপর দিয়ে মাথা থেকে পা পর্যন্ত নিয়ে যাওয়া হয়, রশি লাগিয়ে টানাহেচড়া করতে থাকে আর ঘুমাতে দেনি, চোখ বন্ধ হলেই হাজত থেকে বের করে মারা আরম্ভ করত। সেখানে এক কুখ্যাত ডাকাতও ছিল, চোরও ছিল তার সাথে, সেও সাথেই ছিল। পুলিশের মারার জন্য চামড়ার একটা চাবকের মতো হয়ে থাকে, সেই চাবক দিয়ে পিটাতো চোরকে। পাঁচবার আঘাত করলে মাস্টার সাহেবকে 25 বার আঘাত করা হয়েছে। একবার তার স্বাস্থ্যের অবনতি হলে পাশের একটা গ্রামে নিয়ে যায় এবং সেখানে তাকে ইঞ্জেকশন দেওয়া হয়, ওষুধ দেওয়া হয়, কিছুটা সুস্থ হয়, হন আবার নির্যাতন আরম্ভ করে তারা। থানাদার এবং অন্যান্য সবাই নির্যাতন করছিল, পুলিশ গালি দিচ্ছিল যে লন্ডন থেকে তোমার যারা বড় তাদেরকে ডাকো, রাবোয়া থেকে ডাকো, জামাতের বুজুর্গদেরকে নোংরা গালিও দেয়। ইনি বলেন যে গালি শুনে আমার চরম কষ্ট হচ্ছিল, মার সহ্য হচ্ছিল কিন্তু গালি ছিল অসহ্য, খানাও কদাচ দিত। ইনি বলেন এমন জুলম এবং নির্যাতন আমি কখনো শুনিও নি দেখিও নি, সহ্য শক্তি ছিল না আমার ভিতর। আমি দোয়া করছিলাম যে আল্লাহ আমাকে জুলম এবং নির্যাতন সহ্য করার শক্তি দাও, আল্লাহ তাআলা সেই শক্তি দিয়েছেন এবং তিনি সহ্য করেছেন। সদর মুমি সাহেব আমাকে লিখেছেন, ইনি বলেন যে এত নির্যাতন করেছে কিছু তো অবশ্যই লিখিয়ে নিয়ে থাকবে আপনার কাছ থেকে। তিনি তাকে আবেগ আপ্লুত কণ্ঠে বলেন যে তারা একটা বিন্দুও আমাকে দিয়ে আঁকাতে পারেনি বা লেখাতে পারেনি। তো হলো, এই হলো ইমানের সুরক্ষাকারী এবং সত্যের উপর প্রতিষ্ঠিতদের ঘটনা এবং কাহিনী। এই দৃঢ় সংকল্প এবং মূর্তিমান প্রত্যয়ে নিজের প্রাণ উৎসর্গ করেছেন কিন্তু মিথ্যা সাক্ষ্য দেননি। আল্লাহ তাআলা মিথ্যাকে শিরিকের নামান্তর আখ্যা দিয়েছেন। অতএব মহান সেই শহীদ বিভিন্ন শিক্ষার পাশাপাশি আমাদেরকে শিক্ষাও দিয়েছেন যে শিক্ষা জামাতে আহমদিয়া প্রতিষ্ঠার উদ্দেশ্য যে তহিদ বা একত্ববাদ যদি প্রতিষ্ঠা করতে হয় জীবনকে কিছুই মনে করবে না, কেননা মিথ্যা শিরিকের নামান্তর। শহীদ মরহুম তার বয়সের অঙ্গীকারও রক্ষা করেছেন এবং যথাযথভাবে তার সম্মান রক্ষা করেছেন। অত্যাচারের কারণে পুলিশের পছন্দ অনুসারে যদি তিনি মন্তব্য বা বিবৃতি দিতেন যেভাবে পুলিশ দাবি করছিল, তাহলে এর ফলাফল মোটের উপর জামাতের জন্য বড় ভয়াবহ হওয়া সম্ভব ছিল। যেভাবে মির্জা গোলাম কাদের শহীদ সাহেবকে তারা কাজে লাগাতে চেয়েছিল বা ব্যবহার করতে চেয়েছিল, সেক্ষেত্রে এটি করেছে একটি নামধারী বা সন্ত্রাসী সংগঠন। কিন্তু এখানে পরিস্থিতি ভিন্ন, পুলিশই এই অপচেষ্টা এখানে করেছে। জেলার যে বড় পুলিশ কর্মকর্তা এই জুলম এবং নির্যাতনের কথা অস্বীকারই করছেন, বলছেন যে আমি নির্দোষ। বলা হয়েছে তাকে অবজ্ঞা করে উপর থেকে কোনো নির্দেশ এসেছে এবং তারা নিম্ন পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে তারা এই কাজ করিয়েছে। উচ্চ পর্যায়ের কর্মকর্তারা অনেক সময় নিম্ন পর্যায়ের কর্মকর্তাকে দিয়ে কাজ করিয়েই থাকে। জিয়ালকের যুগে এমনই হতো, যেখানে প্রাদেশিক সরকারও আমাদের বিরোধী সেখানে এটি অসম্ভব নয়। এখন যখন এই পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে, তখন সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের পক্ষ থেকে মীমাংসার হাত বাড়ানো হচ্ছে যে মীমাংসা করো। তো পাকিস্তানে অপরাধী ক্ষমতার আসনে অধিষ্ঠিত, আর বাহ্যত সুবিচারের বা ন্যায় বিচারের কোনো আশা নেই। কিন্তু আইনের গণ্ডিতে থেকে জামাত সকল মাধ্যম ব্যবহার করছে এবং করবে ইনশাআল্লাহ। যাই হোক, পুলিশের পছন্দনীয় বা তাদের মনোপুত কোন বিবৃতিতে যদি মাস্টার সাহেব দস্তখত করতেন, তাহলে বড় ভয়াবহ প্রমাণিত হতো। এটি হত্যার মিথ্যা মামলায় কেন্দ্রীয় কর্মকর্তাদের জড়ানো হতো, গ্রেফতার করা হতো, কেন্দ্রীয় বিভিন্ন বিভাগের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হতো, জামাতের শান্তিপূর্ণ শিক্ষার যে নীতি সেটিকে দুর্নাম করত তারা, আরও অনেক এমন কিছু হতে পারত। জামাতের অনেক ক্ষতি হতো, শুধু দেশীয় পর্যায়ে নয়, আন্তর্জাতিক পর্যায়ে জামাতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতো। যাই হোক, তারা একটি ষড়যন্ত্র করেছে, কিন্তু খোদাতালা এমন এক নিবেদিত প্রাণ আহমদীর মাধ্যমে, যার হৃদয় অত্যন্ত কোমল ছিল, যিনি এই ধরনের কঠোরতার কথা কশিনকালেও ভাবতে পারতেন না, তার মাধ্যমে তাদের ষড়যন্ত্রকে তিনি প্রতিহত করেছেন। তিনি তাদের মিথ্যা এবং ষড়যন্ত্রের সামনে এক দৃঢ় পাহাড়ের মতো দাঁড়িয়ে তার মোকাবেলা করেছেন এবং জামাতের উপর আঁচ আসতে দেননি। সুতরাং হে কুদ্দুস, আমরা তোমাকে সালাম জানাই। তুমি নিজেকে ভয়াবহ নির্যাতনের মুখে ঠেলে দিয়েছ, কিন্তু জামাতের সম্মানে আঁচ আসতে দাওনি। তুমি তোমার প্রাণ এবং জীবন জলাঞ্জলি দিয়ে জামাতকে অনেক বড় পরীক্ষা থেকে রক্ষা করেছ। সুতরাং হে মাস্টার সুতরাং মাস্টার আব্দুল কুদ্দুস এক সাধারণ শহীদ, নন শহীদদের মাঝেও তার অনেক বড় মর্যাদা রয়েছে। সুতরাং এই ক্ষণস্থায়ী পৃথিবী থেকে একদিন তো সবাইকে বিদায় নিতে হবে, কিন্তু সৌভাগ্যবান মাস্টার আব্দুল কুদ্দুস সাহেব, যাকে আল্লাহ তাআলা জীবিত আখ্যা দিয়েছেন, তিনি এমন রিজেক বা জীবিকা লাভ করছেন যা জাগতিক রিজেক থেকে অনেক উন্নত মানের, অনেক মহান। যেই জামাত এবং যেই উদ্দেশ্যে তিনি ত্যাগ স্বীকার করেছেন, তার সুবাদে প্রকৃত শুভ সংবাদ তিনি তো পরকালেই পাবেন, বা পরকালে গিয়েই, পরকালেই হয়তো জানতে পারছেন। কিন্তু শহীদ মরহুম আমাদের এই শিক্ষা দিয়ে গেছেন যা আমাদের সবসময় স্মরণ রাখা উচিত, তা হল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট কত উত্তম কার্যনির্বাহক তিনি। তাই পরিস্থিতি যাই হোক না কেন, খোদা তালার আঁচল কখনো পরিত্যাগ করবে না, এই শিক্ষা তিনি আমাদেরকে দিয়ে গেছেন। আল্লাহ তাআলা বলেন, হযরত মসীহ ইসলাম এটিকে এভাবে বর্ণনা করেছেন যে এই দুনিয়ার মানুষ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না যদি আল্লাহর সাথে তোমাদের সম্পর্ক দৃঢ় হয়। এরা আহমদীদেরকে গালি দিয়ে এবং হযরত মসীহ মদ সম্পর্কে অশোভনীয় কথা ব্যবহার করে, অশোভনীয় কথা বলে আমাদের হৃদয়কে ঝাঁঝরা করে, ক্ষতবিক্ষত করে, আমাদেরকে কষ্ট দেয়। কিন্তু একদিন অবশ্যই আসবে যখন আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের কাছ থেকে হিসাব নেবেন। শহীদ মরহুম মোটের উপর পাকিস্তানের আহমদীদের জন্য, আর বিশেষ করে রাবোয়ার আহমদের জন্য এই পয়গাম এবং এই বাণী রেখে গেছেন যে আইনের সম্মান এবং সরকারি কর্মকর্তাদের সম্মান অবশ্যই প্রত্যেক আহমদের জন্য আবশ্যক। কিন্তু কোনো মানুষ যত বড়ই হোক না কেন, যত বড় পুলিশি কর্মকর্তা হোক না কেন বা অফিসার হোক না কেন, তার ভয়ে ভীত হবে না। যেই জুলম এবং অত্যাচারী নির্যাতনেই তারা করুক না কেন, এক আহমদের শুধু এক সত্তাকেই ভয় করা উচিত, আর তিনি হলেন মহান আল্লাহ, আল্লাহ তাআলার পবিত্র সত্তা। পুলিশি কর্মকর্তার, পুলিশের ক্ষমতা শুধু সেখানেই কাজ করে যারা আইনের সম্মান করে। সন্ত্রাসী এবং মোল্লা যারা ভাঙচুর এবং সন্ত্রাস করবে, যারা তাদের মোকাবেলা করে, যারা তাদেরকে বোমা মেরে উড়িয়ে দেয় তাদের সামনে, এদের ক্ষমতা কোনো কাজেই আসে না। সম্প্রতি বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশাজীবীদের সমন্বয়ে একটা গায়ের আহমদি প্রতিনিধি দল আসে। এক ব্যক্তি বললেন, আপনাদের জামাতের একটা বিশেষত্ব হলো সবারই বয়াতের অঙ্গীকার আছে, আপনার হাতে আপনি যা বলবেন বা বলেন তারা তা মানে এবং মানার জন্য প্রস্তুত। পাকিস্তানের অবস্থা পরিবর্তনের প্রেক্ষাপটে আপনারা কেন কোনো পদক্ষেপ গ্রহণ করেন না? আমি তাকে বললাম যে আমরা রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ হতে পারি না, কেননা আইন বলে যে আহমদেরা যদি রাজনীতিতে আসতে হয় প্রথমে মানতে হবে যে এক আহমদি নিজে অমুসলিম, এরপর গণতান্ত্রিক বিধানের সে অংশ হতে পারে এবং ভোট দিতে পারে, কিন্তু আমরা এটি করার জন্য কখনো প্রস্তুত নই। দ্বিতীয়ত, রাজপথে শক্তি বা বাহুবল দেখাতে হয় বা সন্ত্রাসের আশ্রয় নিতে হয় বা সহিংসতার আশ্রয় নিতে হয়, আমরা এটিও করতে পারি না, কেননা আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আর এই যুগের হেদায়তদাতাকে মেনে এটি আমরা শিখেছি যা প্রকৃত ইসলামী শিক্ষা, আমরা এটি থেকে কোনোভাবে বিচ্যুত হতে পারি না। তাই সরকারি প্রতিষ্ঠান তাদের সমর্থন করে যারা নিজেরা সন্ত্রাসী বা কট্টরপন্থী, বা তাদেরকে ভয় করে যারা কট্টরপন্থী, যারা রাস্তায় ক্ষমতা দেখায়, একইভাবে রাজনীতিবিদরাও তাদের কথাই শুনে এবং মানে। সে কারণেই তো আহমদীদেরকে তাদের বৈধ অধিকার থেকেও তারা বঞ্চিত রেখেছে। আমি তাকে বললাম যে বয়াতের যতটুকু সম্পর্ক আছে, বয়াতের কল্যাণেই তো আহমদরা নীরবে নিজেদের প্রাণ এবং সম্পদ উৎসর্গ করে চলেছে এবং কোনো আইন তারা হাতে নেয় না। কিন্তু এতে কোনো সন্দেহ নেই যে একটি সময় অবশ্যই আসবে যখন এরাই আহমদীদেরকে শ্রদ্ধা করতে বাধ্য হবে, যদিও আজ আমাদেরকে জুলম অত্যাচারের লক্ষ্যে পরিণত করা হচ্ছে, কিন্তু খোদা তালার হিসাবে বিলম্ব বলতে কিছু নেই। কিছুদিন হয়তো তারা অবকাশ পাবে বা পেতে পারে, তাই শুধু আল্লাহর সামনে বিনত হন, তার কাছে সাহায্য চান। আর আল্লাহ তালার সর্বব্যাপী তকদির এবং সিদ্ধান্তের অপেক্ষা করুন। প্রিয় কুদ্দুস শহীদ সম্পর্কে কোন কোন পলিসি কর্মকর্তা বলেছে যে দায়ী লোকদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব, অবশ্য এদের উপর চাপও দেওয়া হচ্ছে উপর থেকে, তাদের সুবিচারের চোখ উজ্জ্বল হোক, এটি আল্লাহর কাছে আমার দোয়া। যদি না হয়, এরা এখন বলছে যে জুলম এবং বর্বরতা করেছে সরকারি কর্মকর্তারা, সরকার বা উচ্চপদস্থ কর্মকর্তার এর সাথে কোনো সম্পর্ক নেই, হইচই করার পর এরা এটি বলছে। কিন্তু এরা যদি ইনসাফ বা সুবিচার না করে, তাহলে এর অর্থ হবে এই পুরো সরকারি কর্মকর্তারা এই সন্ত্রাসের সাথে জড়িত। আর আমি যেভাবে বলেছি, দেরি হতে পারে আল্লাহর শাস্তিতে, কিন্তু অসম্ভব নয়। এরা অবশ্যই নিজেদের শিক্ষণীয় পরিণাম দেখবেই। জামাতকে ক্ষতিগ্রস্ত করার তাদের যে দুর্ভিসন্ধি, তারা কখনো সফল হবে না, এতে চরিতার্থ হবে না। জামাত ইনশাআল্লাহ তাআলা অবশ্যই উন্নতি করবে। 200 দেশে আহমদীয়তের বিস্তার এবং প্রসার, জীবন উৎসর্গকারীদের এই ত্যাগেরই তো ফসল। তাই সকল কোরবানি এবং ত্যাগের কারণে আমাদের ইমান আরো দৃঢ় হওয়া উচিত যে এটি আমাদেরকে উন্নতির গন্তব্য তার নিকটতর করছে। যত বড় কোরবানি হবে, তত সত্তর আল্লাহ তালার কৃপাবারের আমরা আশা করতে পারি। খোদার প্রতিশ্রুতি যা কোরআনে আছে তা স্মরণ রাখবেন, যে ওয়ালা তাহেনু ওয়ালা তাহজানু ওয়ান্তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা দুর্বলতা দেখাবে না আর দুঃখিত হয়ো না, তোমরাই জয়যুক্ত হবে যদি তোমরা মোমেন হও। তাই নিজেদের ইমানের হেফাজত করা হলো আমাদের দায়িত্ব। প্রত্যেক শাহাদতের ঘটনা, প্রত্যেক ত্যাগের ঘটনা আমাদের ইমানের ক্ষেত্রে উন্নতির কারণ হওয়া উচিত। তাহলে দেখুন যে ঐশী কৃপা বাড়ি কিভাবে বর্ষিত হয়। ধৈর্য, অবিচলতা এবং দোয়ার মাধ্যমে নিজেদের যাত্রা অব্যাহত রাখুন। অনেকেই লেখে যে ধৈর্য এবং দোয়া ছাড়াও আমাদের কিছু করা উচিত। আমি বলে থাকি এবং বলে আসছি আর সবসময় বলবো যে দোয়া এবং ধৈর্যই আমাদের অস্ত্র। এর সঠিক ব্যবহার যদি প্রত্যেক আহমদি করে, তাহলে দেখবেন খোদা তালার কৃপা বাড়ি কত প্রবল বেগে বর্ষিত হয়। এখনো আমাদের দোয়া এবং চেষ্টার তুলনায় অনেক বেশি ফল আল্লাহ তালা আমাদেরকে দান করছেন। তাই দুঃখ ভারাক্রান্ত হওয়ার কোনো কারণ নেই বা মনোবল হারানোর কোনো কারণ নেই। শত্রুর ষড়যন্ত্র বাহ্য তো অনেক ভয়াবহ, কিন্তু খোদা বলছেন যে ওয়ালা তাহজানু, তোমরা দুঃখিত হয়ো না। ইনশাল্লাহ শত্রুর ষড়যন্ত্র কর্পূরের মতো উবে যাবে। শত্রু জামাতকে নির্মূল করার যে স্বপ্ন দেখে তা কখনো সফল হবে না। তারা ধীরে ধীরে দুর্বল হবে, আর তাদের মধ্য থেকে নেক প্রকৃতির মানুষ জামাতে আহমদিয়ায় অন্তর্ভুক্ত হবে এবং হচ্ছে। তাই প্রত্যেক কোরবানি এইদিকে আমাদের মনোযোগ আকৃষ্ট করে এবং করা উচিত যে আল্লাহ তাআলা প্রতিটি কোরবানির ফলে আমাদের সংখ্যালঘিষ্ঠতাকে সংখ্যাগরিষ্ঠতায় পরিবর্তনের জন্য একটা মাইল ফলক হিসাবে আল্লাহ তাআলা ব্যবহার করেন। আর কুদ্দুসের কোরবানি তো শত শত বরং বহু যোজন অতিক্রমের কারণ হবে, হয়েছে এবং হবে। আমরা নৈরাশ্যকর বা উগ্রপন্থামূলক কোন প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারি না। হযরত মসীহকে প্রদত্ত খোদার প্রতিশ্রুতির উপর আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে, বরং সেই প্রতিশ্রুতি আমরা পূর্ণ হতে দেখছি। তাকে এবং তার জামাতকে আল্লাহ তাআলা ধৈর্য এবং দোয়ার ভিত্তিতে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। আর এর ফলশ্রুতিতে সফলতা যে অবধারিত সেই প্রতিশ্রুতি দিয়েছেন। তাই আমাদের অদৃষ্টকে কে ছিনতে পারে? যে অদৃষ্টের সিদ্ধান্ত আল্লাহ তাআলা করে রেখেছেন, আমাদের দোয়া করা উচিত যে আমাদের অধৈর্য, আমাদের ইমানের দুর্বলতা কোথায় সেই সফলতাকে দূরে না ঠেলে দেয় যা আমাদের জন্য অবধারিত রয়েছে। এটিও স্মরণ রাখবেন যে জামাতে আহমদিয়া দেশ গঠনেও ভূমিকা রেখেছে, আর দেশ গঠন এবং দেশের উন্নতির ক্ষেত্রে ভূমিকা রেখেছে, ত্যাগ স্বীকার করেছে, আজও দেশকে রক্ষা করছে আহমদীদের দোয়া, এবং আমাদের দোয়াই রক্ষা করতে পারে। আমরা আমাদের জ্যেষ্ঠদের ত্যাগ এবং কোরবানি যা দেশের জন্য তারা দিয়েছেন, এই কষ্ট দুঃখ এবং শাহাদতের কারণে ইনশাল্লাহ আমরা নষ্ট হতে দেব না। সুতরাং এই জুলম এবং অত্যাচারকে নিশ্চিহ্ন করার বা অত্যাচার বন্ধ করার একটি রাস্তা, এই দেশকে বাঁচানোর একটাই রীতি উপায়, তা হল আল্লাহর দরবারে পূর্বের তুলনায় অনেক বেশি ঝুঁকুন, তার কৃপা ভিক্ষা চান। নির্যাতিত হওয়ার পাশাপাশি আমরা যদি তাকওয়া, তাওয়াক্কুল, দৃঢ়চিত্ততা, দোয়া এবং পূর্বের তুলনায় বেশি ইস্তেগফারের ভিত্তিতে কাজ নেই, তাহলে ইনশাআল্লাহ বিজয়ের দৃশ্য এবং দৃষ্টান্ত আমরা সত্তর বরং অচিরেই দেখব। আল্লাহ তাআলা করুন যেন এমনই হয়। আর আমরা পাকিস্তান এবং অন্যান্য মুসলিম দেশ থেকে অচিরেই নিশ্চিহ্ন হতে দেখব, নির্মূল হতে দেখব। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে মামুর এবং তাদের জামাতের উপর ভূমিকম্প এসে থাকে, ধ্বংস হওয়ার আশঙ্কা থাকে, বিভিন্ন ধরনের বিপদ আপদ মাথা চাড়া দেয়, কোজেপুর এটি অর্থ। এছাড়া এই সমস্ত ঘটনার ফলে লাভ হয়, কাঁচা পাকা পৃথক হয়ে যায়, এর ফলে যারা কাঁচা তারা শুধু ভালো সময়ের সাথী হয়ে থাকে, যারা যখন সমস্যা আসে তারা পৃথক হয়ে যায়। আমার সাথে আল্লাহর রীতি হল যতক্ষণ পরীক্ষা না আসে কোনো নিদর্শন প্রকাশ পায় না। বান্দার প্রতি আল্লাহর পরম ভালোবাসা হল বান্দাকে পরীক্ষায় ফেলা। তিনি নিজেই বলেন ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ সকল প্রকারের বিপদ এবং পরীক্ষার সময় তারা খোদার প্রতি আকৃষ্ট হয়, খোদার নেয়ামত তাদের উপর নাজেল হয় যারা অবিচল থাকে। সুখের দিন বাহ্যত বড় আরামদায়ক হয়, আনন্দ এবং বিলসিতার মাঝে জীবনযাপন করলে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। আল্লাহর ভালোবাসার প্রমাণ হল আল্লাহ পরীক্ষা করেন, এর ফলে বান্দার মাহাত্ম প্রমাণিত হয়। যেমন কিসরা যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রেফতারের নির্দেশ না দিত তাহলে সে যে সেই রাতে মারা গেছে নিদর্শন প্রকাশ পেত না। মক্কাবাসীরা যদি রসুলুল্লাহকে বহিষ্কার না করত তাহলে ফাতাহ না লাকা ফাতাহ মুবিনার ধ্বনি কিভাবে প্রতিধ্বনিত হতো? প্রতিটি নিদর্শন পরীক্ষার সাথে সম্পর্কযুক্ত, উদাসীন্য এবং বিলাসিতাপূর্ণ জীবনের খোদার সাথে কোনো সম্পর্ক নেই। যদি সফলতার পর সফলতায় আসে তাহলে আহাজারি এবং ক্রন্দনের সুযোগই আসে না, অথচ আল্লাহ তালা এটি পছন্দ করেন। তাই দুঃখজনক বেদনাদায়ক পরিস্থিতি সৃষ্টি আবশ্যক। আল্লাহ তালা আমাদের সবার ইমানকে দৃঢ় করুন, উত্তরোত্তর আমাদের ইমানকে দৃঢ় করুন, আমাদেরকে তিনি বিজয়ের দৃশ্য সত্তর দেখান, আমাদের কোরবানি এবং ত্যাগকে গ্রহণ করুন, শহীদ মরুমের মর্যাদা উন্নত থেকে উন্নততর করুন। জুবাটা বাজের পর ইনশাআল্লাহ শহীদের গায়ে বানা জানাজাও পড়াবো, তার সংক্ষিপ্ত জীবনে তুলে ধরছি। তার পিতার নাম মিয়া মুবারক সাহেব, তার সম্পর্ক সিয়ালকোটের সাথে, তার বংশে আহমদিয়ত আসে তার দাদা জনাব আহমদ ইয়ার সাহেব রাজিয়াল্লাহ আনহুর মাধ্যমে, যিনি গুজরাওয়ালার ফিরোজওয়ালার অধিবাসী ছিলেন। তিনি হযরত মসীহ ইসলামের হাতে বয়াত করেছেন, সাহাবি ছিলেন। একইভাবে তার বড় দাদি মোহতরমা মাহতাব বিবি সাহেবা হযরত মসীহ মওউদের সাহাবি ছিলেন, সাহাবিয়া ছিলেন। মাসার আব্দুল কুদ্দুস সাহেব শহীদের জন্ম 1968 সনে, জন্মসূত্রে তিনি আহমদি, আল্লাহ তালার ফজলে তিনি মৌসি ছিলেন। শাহাদতের সময় বয়স ছিল 43 বছর। তিনি ইন্টারমিডিয়েট পাশ করার পর পিটিসির কোর্স করেন এবং শিক্ষক নিযুক্ত হন। 1997 সনে মাস্টার সাহেবের বিয়ে হয় আমিনা কুদ্দুস সাহেবের সাথে, মাস্টার বিশারত সাহেবের মেয়ের সাথে। যিনি গুজরাওয়ালার অধিবাসী ছিলেন, তিনি স্কুলের শিক্ষক ছিলেন, সরকারি স্কুলের শিক্ষক ছিলেন তিনি। রাবোয়ার উত্তর দারুসদরে তিনি পড়াতেন। তার সাথে শিক্ষকরা বলেন যে তিনি অত্যন্ত পরিশ্রমী এবং সৎ মানুষ ছিলেন। নুসরতাবাদে আসার পূর্বে পূর্ব দারুর রহমতে বসবাস করতেন। পূর্ব দারুর রহমতে আতফালুল আহমদিয়ার যুগে মজলিসের কাজে উৎসাহ উদ্দীপনার সাথে অংশ নিতেন। পঞ্চম শ্রেণীতে থাকাকালেই জামাতের কাজ আরম্ভ করেন। খোদ্দামুল আহমদিয়ার মুনতাজেম আতফাল এবং হালকার জঈম হিসেবে কাজ করেছেন 1994 সনে। নুসরতাবাদ স্থানান্তরিত হন, এখানে জামাতের কাজে তাৎক্ষণিকভাবে যোগ দেন। হালকার জঈম এবং মজলিসে সেহেদের তত্ত্বাবধানে নৌবাইচ বিভাগের ইনচার্জ ছিলেন। তিনি ভালো সাঁতারও জানতেন, এখানে খেদমতের সুযোগ পেয়েছেন। আড়াই বছর পূর্বে তিনি পাড়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং উত্তমভাবে কাজ পরিচালনা করছিলেন। পাড়ার লোকদের মতে সবার সাথে বড় উত্তম ব্যবহার করতেন এবং অনেক বড় মনের মানুষ ছিলেন। কোনো ব্যক্তি কঠোরভাবে কথা বললেও তিনি হেসে কথা উপেক্ষা করতেন। ওহদাদারদের এই কথা স্মরণ রাখা উচিত, প্রত্যেক ওহদাদার বা পদাধিকারীর আচরণে মনে হওয়া উচিত। খোদ্দামুল আহমদিয়ার কেন্দ্রের সিকিউরিটি বিভাগেও দীর্ঘদিন কাজ করার সুযোগ হয়েছে। 2002 থেকে শাহাদত পর্যন্ত কেন্দ্রের সিকিউরিটি অধীনে দারুল উলুম বের ইনচার্জ ছিলেন। সমস্ত নিরাপত্তা কর্মচারীর সাথে ভালো ব্যবহার করতেন, তাদের খাদ্য পানীয় দীর্ঘক্ষণ যারা ডিউটিতে থাকতেন তাদের চা পানীয় পৌঁছানোর কাজ করতেন। তাদের কি প্রয়োজন বা কি চাই সবসময় জিজ্ঞেস করতেন। তিনি হাসি খুশি থাকতেন সবসময়। সৃষ্টির সেবার একটা উন্মাদনা ছিল, চানাব নদীতে কেউ ডুবে গেলে আহমদি ও আহমদি এই চিন্তা না করে লাশ সন্ধানের জন্য পরিশ্রম করতেন দিবারাত্র। ততক্ষণ পর্যন্ত শান্তি পেতেন না যতক্ষণ লাশ খুঁজে না বের করতেন। বাল্যকাল থেকে মৃত্যু পর্যন্ত জামাতের বিভিন্ন পদে কাজ করার সুযোগ হয়েছে। এতাত এবং আনুগত্যের এক দৃষ্টান্ত ছিলেন। জামাতি ওহদাদারদের সম্মানের প্রতি অত্যন্ত যত্নবান ছিলেন। ছাত্রজীবন থেকেই বিভিন্ন খেলাধুলায় অংশ নিতেন। হাডুডু এবং নৌবাইচের তিনি ভালো নৌবাইচে দক্ষতা রাখতেন। একবার ডিউটি সময় আমি তাকে দেখেছি, আমার সাথেও তিনি ডিউটি দিয়েছেন। কখনো ডিউটির জন্য সামনে আসতেন না, লোক দেখানোর আগ্রহ হয়ে থাকে অনেক কর্মকর্তার, পিছনে থাকতেন এবং অধীনস্থদের পিছন থেকে তিনি নিগরানি করতেন। তার মায়ের ইচ্ছা ছিল তাকে জামিয়ায় পাঠানোর, কিন্তু সেই ইচ্ছা পূর্ণ হয়নি। মরহুমের স্ত্রী বলেন যে অত্যন্ত মিশুক এবং কৃতজ্ঞ দোয়াগো মানুষ ছিলেন, আমাদের সবার প্রতি অত্যন্ত যত্নবান ছিলেন, কখনো কোনো কঠোর ব্যবহার করেননি। সমস্যা সত্ত্বেও আত্মীয় স্বজনের সুখ দুঃখে অংশ নিতেন। শাহাদাতের একদিন পূর্বে বাচ্চাদের ধৈর্য, দৃঢ়চিত্ততা এবং খেলাফতের সাথে সংশ্লিষ্টতার নসিহত করেছেন। আল্লাহ করুন এই ধারা যেন তার বংশে অব্যাহত থাকে। তাঁর স্ত্রী আমাকে যে পত্র লিখেছেন তাতে লিখেছেন, আমার স্বামী প্রায় সময় আমাকে বলতেন যে আমার কথা আমার মনে পড়বে, অর্থাৎ প্রথমে কিছু বলার পর এই কথা তিনি বলেছেন, আর শেষ মুহূর্তগুলোতে নসিহত করেছেন যে আমার মায়ের যত্ন নেবে, বাচ্চাদের যত্ন নেবে। তার স্ত্রীর তার কথা মনে পড়ুক বা না পড়ুক, কিন্তু কুদ্দুস শহীদের সাথে আমাদেরও এই প্রতিশ্রুতিবদ্ধ হওয়া উচিত যে আমরা অকৃতজ্ঞ নই। তিনি জামাতের উপর অনেক বড় অনুগ্রহ করেছেন, জামাত কখনো অনুগ্রহকারীদের ভুলে না, ইনশাআল্লাহ তাকে আমরাও মনে রাখব। ফোনে তার মায়ের সাথে আমার কথা হয়েছে, অত্যন্ত দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন। তারা সন্তানদের সাথে কথা হয়েছে, বাচ্চা মাশাআল্লাহ। নিজেদের দুঃখের কথা না বলে আমি কেমন আছি তা জিজ্ঞেস করছিলেন। তার স্ত্রীর সাথে কথা হয়েছে, অত্যন্ত কৃতজ্ঞ ছিলেন। আল্লাহ তাআলা তাদের সবাইকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন। আল্লাহ তাআলা স্বয়ং তাদের নিরাপত্তা বিধান করুন, তাদের হেফাজতকারী হন। বৃদ্ধ পিতা মাতা রেখে গেছেন, তার পিতা হল্যান্ডেই থাকেন কিন্তু মা রাবোয়াতে আছেন, কুদ্দুসের সাথেই থাকতেন। একইভাবে তার স্ত্রীর কথা বললাম, এছাড়া এক ছেলে আছে, তার বয়স 14 বছর, আব্দুস সালাম, অষ্টম শ্রেণীতে পড়ে। আব্দুল বাসিতের বয়স 13, ক্লাস 7 পড়ে। আব্দুল ওহাবের বয়স 5 বছর, প্রথম শ্রেণীতে পড়ে। মেয়ে আতিয়াতুল কুদ্দুস বয়স 10 বছর, চতুর্থ শ্রেণীতে পড়ে। আল্লাহ তালা সন্তানদের হাফেজ নাসের ও হাদি হন। নামাজের জুমার পর ইনশাল্লাহ তারা নামাজের জানাজা গায়েব পড়াব।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وَادْعُوهُ يَسْتَجِبْ لَكُمْ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ